UCL night, the night of glory, the night of bragging for all Madridistas. Welcome everyone to the fifth episode of Peña Madridista Bangladesh Presents 92-48 season 2021-2022. Ajke amader sathe achen Madridista community-r ottonto porichito dui mukh Mehdi Hasan Prangon bhai ebong janatar nayok Toshik Bhadrada. Kemon achen shobai?
Khubi bhalo, onek din por পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের পডকাস্ট এসে ভালো লাগতেছে এবং আরো ভালো লাগতেছে কৌশিকদাকে দেখে। কৌশিকদার সাথে লাস্ট যখন পডকাস্ট করি আমার মনে হয় তখনও জিদান রিয়াল মাদ্রিদের কোচ, অনেক সময় পার হয়ে গেছে, তখন রামোস ক্যাপ্টেন। সো আসলে আশা করি আজকে জমজমাট আড্ডা হবে।
কৌশিকদা কি খবর, অনেকদিন পর আসলেন। কৌশিকদা একটু মাইকটা একটু আনমিউট করেন।
ভাই মাইক্রোফোনটা একদম মুখের কাছে নিয়ে দেখেন কথা বলে।
মুখের কাছে আর একটু কাছে নেন, তখন বোধ হয় শোনা যাবে। হ্যালো,
কথা ভয়েস আসতেছে বাট খুব লো।
হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, এখন একটু শোনা যাচ্ছে। ভাই আরো কাছে নেন, আরো ক্লোজ নেন, আজকে কেন জানি একটু ক্লোজ নেন একেবারে।
সরাসরি আমরা আলোচনায় চলে আসি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একেবারে আলোচনাতেই আসি। তো আপনারা দিয়ে আলোচনাটা তাহলে শুরু করি। একটা স্পেশাল কোশ্চেন আপনার জন্য, এটা আমি মানে পডকাস্টের আগে ডিসাইড করে রাখছি যে আপনার জন্য এই কোশ্চেনটা হবে, সেটা হচ্ছে রিগার্ডিং আনচেলত্তি। তো আনচেলত্তি তো মোটামুটি ইউসিএল কিং, আমরা সবাই তারে এই নামেই চিনি। তো আনচেলত্তির হিস্ট্রিটা যদি ইউসিএল হিস্ট্রিটা একটু ফলো করি, একটা নোটিসেবল বিষয় হচ্ছে তার যে স্কোয়াড নিয়ে ইউসিএল এর সাকসেস, সেটা মানে আর্গুয়েবলি ওই টিমের বেস্ট স্কোয়াড নিয়ে সেই সাকসেস গুলা। লাইক আমি যদি মরিনিও কিংবা হচ্ছে ক্লপের দিকে দেখি, যে তারা যেরকম একটা মানে অ্যাবাভ এভারেজ টাইপের একটা টিম কিংবা একটা বিল্ডিং আপ টিম নিয়ে যে ইউসিএল মানে কন্টিনেন্টাল সাকসেস গুলো পেয়েছে, এই ধরনের কোন রেকর্ড মানে আমার দেখা মতো আনচেলত্তি নাই। তো এই আনচেলত্তি যে সাকসেস এর যে বিষয়টা, এটা অ্যাকচুয়ালি কিসের উপরে ডিপেন্ডেন্ট? মানে আই মিন আনচেলত্তি সাকসেসটা কি এরকম যে একটা ট্যাকটিস সেটার উপরে, মানে একটা ট্যাকটিস বেসড অন এ সেট অফ প্লেয়ার, নাকি একটা সেট অফ প্লেয়ার বেসড অন এ ট্যাকটিস, মানে হুইচ ইজ দ্য সিক্রেট অফ আনচেলত্তি?
বলা যেতে পারে দুইটারই মিক্স, সেটআপ বেসড অন ট্যাকটিক্স অথবা ট্যাকটিক্স বেসড অন সেটআপ। কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল পার্ট হচ্ছে অন লং টার্ম, না শর্ট টার্ম। যেমন আনচেলত্তি এসি মিলানে অনেক দীর্ঘ সময় কোচ ছিল এবং এরপরে এত বেশি দিন কোনো ক্লাবে কোচ ছিলেন না, কিন্তু সবচেয়ে যে বড় জিনিসটা উনি যে টাইপের স্কোয়াড পাইছে সেগুলা মোটামুটি সবগুলাই ভালো স্কোয়াড, এভারটনের স্কোয়াডটা বাদ। কিন্তু সেই তুলনায় কিন্তু উনার কাপ বেস যে কম্পিটিশনগুলোতে খুব ভালো সাকসেস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। লিগ কম্পিটিশনগুলোতে কিন্তু ওনার সাকসেস এত ভালো না। এরপরে এটা একটু অপ্রিয় সত্য হইতে পারে, কিন্তু আনচেলত্তির যে স্কোয়াডটা এটা আসলে কিন্তু মরিনহোর হাত দিয়ে আস্তে আস্তে করতেছিল। আমি শুধু মরিনহোর কথা বলবো না, পেলেগ্রিনির কথাটাও বলতো, পেলেগ্রিনি মরিনহো ওদের হাত দিয়ে হাত দিয়ে যে স্কোয়াডটা হলো এটা সবচেয়ে পিক সময়টা ছিল কিন্তু 2014-15, যে সময়টাতে অ্যাঞ্চেলোতি এটাকে নিয়ে কাজ করছে। মোটামুটি ভাবে কিন্তু 2016 থেকে এই স্কোয়াডটার একটু ডেটেরিয়েট করা শুরু হয়েছে, হ্যাঁ, এবং আস্তে 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 এই স্কোয়াডটা দিয়ে সবচেয়ে ম্যাক্সিমাম সাফল্যটা পাইছে জিদান। তো অ্যাঞ্চেলোতির সাফল্য, প্রতিটা সাফল্যের পিছনে আসলে তার স্কোয়াডের প্রচুর ভূমিকা ছিল, কিন্তু যে টাইপের স্কোয়াড ছিল সেই টাইপের স্কোয়াড দিয়ে কিন্তু তার পিক সাফল্য, ধারাবাহিক সাফল্যটা কিন্তু এত বেশি না। এখন আমাদের ধরেন একটা রিয়েলিস্টিক কথা যে আমাদের বর্তমানে যে স্কোয়াডটা আছে এটা যদি আপনি চেলসি বা পিএসজি বায়ার্ন এদের সাথে কম্পেয়ার করেন, আমরা কিন্তু আসলে UCL এ ফাইট দেওয়ার মতো খুব একটা ভালো পজিশনে নাই। তো আমাদের রিয়েলিস্টিক টার্গেট হওয়া উচিত কিন্তু লিগ এবং লিগ, এবং আনফরচুনেটলি দুই জায়গায় এই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ, সরি কার্লো,
একটু কাছে রাখেন, একটু আপনার মাইক্রোফোনটা একটু কাছে রাখেন।
তো দুই জায়গায় এই কিন্তু অ্যাঞ্চেলোত্তির ট্র্যাক রেকর্ড খুব একটা বেশি ভালো। তো আমি অনেক সময় দেখছি যে এখন যারা মনে করেন একটু ইয়াং বয়সের ছেলেপেলে আছে, মোটামুটি যারা আসলে ক্রিকেটের সময় থেকে ফুটবলটা দেখতেছে রিয়াল মাদ্রিদের, তাদের একটা হাইপ আছে অ্যাঞ্চেলোত্তিকে নিয়ে, হ্যাঁ, কিন্তু আমরা যারা কিছুদিন আগে থেকে দেখতেছি, হ্যাঁ, তাদের কিন্তু মনে হয় না যে হইলে ভালো, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে সেম সাফল্য বা জিদানের মতো সাফল্য রিপিট হবে এটা পার্সোনালি আমি বিশ্বাস করি। কারণ মোটামুটি ভাবে একটা ক্ষয়িষ্ণু স্কোয়াড নিয়ে জিদান যে সাফল্য এনে দিচ্ছে এটা একমাত্র ওর দ্বারাই সম্ভব, এবং আমরা মোটামুটি ভাবে মেহেদি ভাইও আমার সাথে এগ্রি করবে যে আমরা মোটামুটি এই সেট আপে যতদিন বসবো আমাদের এক ঘন্টার পডকাস্টে অন্তত 10 মিনিট জিদানের টপিক থাকবেই, সে কোচ থাকুক আর না থাকুক, এসপেশালি সর্বশেষ যে লিগ ট্রফিটা এটার পর থেকে আসলে হি আর্নড অল অফ আওয়ার। হ্যাঁ, এবং আরেকটা কথা বলি, আমার ফুটবলিং ফুটবল দেখার যে সময়কালে যে কয়েকটা আফসোস আছে এর মধ্যে গতবারের লিগ জেতার আফসোসটা আমার অন্যতম বড় একটা আফসোস। আমার মনে হয় জিদানের মনে হয় এটা অনেকটা 2006 বিশ্বকাপ না জেতার আক্ষেপের মতো একটা আক্ষেপ, কারণ এত বাজে একটা স্কোয়াড, এত বাজে একটা ইনডিপেন্ডেন্ট সিজন নিয়ে আমরা যে পর্যায়ে চলে গেছিলাম সেভিয়া ম্যাচটা না হলে আমরা জিততে পারতাম, এই প্রসঙ্গগুলো আসে। কারণ লিমিটেড রিসোর্স নিয়ে জিদানের চেয়ে ভালো কাজ কেউ করতে পারেনি, করতে পারলে আমরা খুশি হব কিন্তু রিয়েলিস্টিক্যালি চান্স কম।
আচ্ছা কৌশিকদা, আমার মনে হয় আপনি একবার হচ্ছে লিভ দিয়ে আরেকবার জয়েন করেন, অনেক সময় স্ট্রিম ইয়ার্ডে এই মানে এভাবে করলে মানে লিভ দিয়ে জয়েন করলে সমস্যাটা সমাধান হয়ে যায়, তো আপনি এটা দিয়ে দেখতে পারেন একবার। বাই দিস টাইম আমি একটু প্রাঙ্গন ভাইয়ের কাছে আসি। আচ্ছা, তো মানে কৌশিকদার কথাটাই কি হচ্ছে একটু মানে টান দিয়ে আপনার কাছে নিয়ে আসি, সেটা হচ্ছে উনি অলরেডি মোটামুটি পেসিমিস্টিক একটা ডিসিশন দিয়েই দিছে যে কোশ্চেনটা আপনার জন্য, সেটা হচ্ছে যে আদৌ কি আপনি কন্টিনেন্টাল
একেবারেই সমস্যা নাই, সেই পেসিমিজম ঢেলে দেওয়ার জন্য বলতে চাই সেটা হচ্ছে না, আমি রিয়েলিস্টিকলি আমাদের চ্যাম্পিয়ন্স লিগে বা কন্টিনেন্টাল গ্লোরি এই সিজনে একেবারেই দেখি না, বিকজ এটার সিম্পল রিজন হচ্ছে উই ডোন্ট হ্যাভ এ গুড এনাফ স্কোয়াড। আমরা লালিগায়, হ্যাঁ লালিগায় পার্টিকুলার কিছু টিমের সাথে ভালো খেলবো, অনেক গোল দিব, অনেক গোল খাবো, এরকম একটা সেট আপ আমাদের এই বছর আছে, কিন্তু আমি ওই ক্ষেত্রে কৌশিকদের সাথে একেবারে পুরোপুরি একমত যে এই টিম নিয়ে মানে যদি আনচেলোত্তি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে তাহলে ওইটা সে যে আগে 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে কোচ আর প্লেয়ার হিসেবে ওগুলা থেকে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে এটা। ইভেন আমাদের লা ডেসিমার থেকে বড় অ্যাচিভমেন্ট তার রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে হবে সে যদি এই টিম নিয়ে কন্টিনেন্টাল গ্লোরি এনে দিতে পারে। লালিগার ব্যাপারটা যেমন জিদানের অবসেশনই ছিল হচ্ছে লিগ টাইটেল, সে থ্রিপিট জিতার পর বলছে আমার সবচেয়ে ভালো জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল ম্যানেজারিয়াল ক্যারিয়ারে 17 সালে লিগ জিতা। সো জিদানের অবসেশনটা ছিল লিগ বেসড, এবং লিগ জিততে হলে স্যার অ্যালেক্স ফার্গুসনও যেটা অনেকবার বলছে যে লিগ জিততে হলে ভালো ডিফেন্সের কোনো বিকল্প নাই। জিদানের যেমন 17 সালের লিগ জেতার সময় ভালো ডিফেন্সের দরকার হয়নি, দরকার হইলে হয়তো সে 17 সালই ওরকম ডিফেন্স আমাদেরকে এনে দিত। 17 সালে মোরাটা হামেস এদেরকে নামায় দিল, 4টা 5টা গোল দিত বেটিস টেটিস এইসব ক্লাবকে যাদের সাথে আমাদের এখন জিততে সমস্যা হয়। সো এরপর যখন দেখা গেল যে রোনাল্ডো চলে গেছে সে কিন্তু ডিফেন্সিভ স্টেবিলিটিটা নিয়ে আসছে। সো আনচেলোত্তির যেই ধরনের রিসোর্স আছে বা যেই ধরনের ট্যাকটিক্স আছে, আমার মনে হয় তার নিজের ক্যারিয়ারের, তার নিজের কোচিং ক্যারিয়ারের সাথে হইলেও রিয়াল মাদ্রিদের আরো একটা লং সাস্টেনেবল সাকসেসের স্বার্থে হইলেও লিগে আমাদের সর্বোচ্চ মনোযোগ রাখা দরকার। কারণ লিগে এবার ভালো একটা সুযোগ আছে, অ্যাথলেটিকো মাদ্রিদকে দেখা যাচ্ছে, হ্যাঁ তারা ভালো খেলতেছে, তাদের স্কোয়াড আমাদের থেকে ফিজিক্যালি এবং ব্যালেন্সের দিক থেকে অনেক এগিয়ে, এরপরও তারা একটু চ্যাম্পিয়ন হ্যাংওভার থেকে ভুগতেছে, চ্যাম্পিয়ন্স লাকও কাজ করতেছে ধর অনেক সময়, লাইক ওদের সব ম্যাচ 100 মিনিট হয়, 10 মিনিট দেয় ইঞ্জুরি টাইম, 99 মিনিটে গোল দেয়, 98 মিনিটে গোল দেয়, চ্যাম্পিয়ন্স লাকও আছে। বাট স্টিল টটেনহাম হটস্পার যেরকম 2019-এ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার পর পরের সিজনে ওই হ্যাংওভার থেকে তারা বের হইতেই পারেনি, মানে কোচ টোচ ত্যাগ করে এক অবস্থা। সো অ্যাথলেটিকোর হয়তো এরকম অবস্থা হবে না, বাট তাদের মধ্যে চ্যাম্পিয়ন্স হ্যাংওভার একটু দেখা যাচ্ছে। সো এইটার সুযোগ 100% নিতে হবে, বার্সেলোনায় মেসি নাই, এটার সুযোগ 100% নিতে হবে। আমার মনে হয় সবকিছু মিলে আনচেলত্তির উচিত, অবশ্যই উচিত, তার নিজের ক্যারিয়ারের স্বার্থে, রিয়াল মাদ্রিদের স্বার্থে লিগটা সর্বোচ্চ মনোযোগ দেওয়া। কারণ এবং অনেস্টলি এট দিস রেট কোপাডেল রেনে লাইক আই ডোন্ট কেয়ার কোপাডেল রেতে কি হচ্ছে, কারণ আমরা আমরা এই টুর্নামেন্টে আমরা থার্ড, অ্যাথলেটিক বিলবাও সেকেন্ড। সো অ্যাথলেটিক বিলবাওরে ধরতে আমাদের টাইম লাগবে, আরো অনেকগুলো কোপাডেল রে জিততে হবে। সো আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন কোপাডেল রে এট দিস পয়েন্ট, জিতলে জিতলো না জিতলে নাই এরকম অবস্থা। বাট আমার মনে হয় লিগ আমাদের এই স্কোয়াডের, আনচেলত্তি যতই প্রতিদিন সাংবাদিক সম্মেলনে এসে বলুক যে উই ক্যান ফাইট ফর এভরি টুর্নামেন্ট, এটা আমাদের প্লেয়াররা যতই বলুক, এই স্কোয়াড নিয়ে আসলে চেলসি, ম্যান সিটি, পিএসজি, এমনকি লাইক কালকে বায়ার্নেরও যা খেলা দেখলাম, মানে মোটামুটি ঘুমাইতে ঘুমাইতে বার্সেলোনাকে 3টা গোল দিয়ে গেছে, ইমপ্রেস ছিলাম না, তাও বেশ ভালো খেলছে বায়ার্ন। সো এই সবকিছু মিলে আমার মনে হয় না যে আমাদের আসলে চ্যাম্পিয়ন্স লিগে টাইটেল উইনিং টিম এই মুহূর্তে আছে, সিজনের মাত্র 5টা ম্যাচ হয়েছে। আমিও কৌশিক দার সাথে পুরোপুরি একমত যে হ্যাঁ, আমরা কন্টিনেন্টাল গ্লোরির থেকে এই মুহূর্তে আসলে লিগ লিগ টাইটেলের দিকে মনোযোগ দেওয়াটা আমার মনে হয় বেশি ইম্পারেটিভ।
সো মানে দুইজনের কথা থেকে আমার একটা রিলিভেন্ট কোশ্চেন ছিল, আনসার টাইম পেয়ে গেছি, সেটা হচ্ছে জিদানকে আদৌ আনচেলত্তি সারপাস করতে পারবে কিনা কন্টিনেন্টাল গ্লোরির দিক থেকে। সো মোটামুটি দুইজনেই একমত এই ব্যাপারে যে না, এই স্কোয়াড নিয়ে অন্তত আনচেলত্তির পক্ষে পসিবল না।
আনচেলত্তি না অ্যাকচুয়ালি এই স্কোয়াড নিয়ে আমার মনে হয় না কোনো কোচের পক্ষে, যেমন আমরা নাগেলসম্যানের কথা অনেক শুনতাম যে নাগেলসম্যানকে গত মৌসুমে যে একে রিয়াল মাদ্রিদে আনা যায় কিনা, নাগেলসম্যান ট্যাকটিক্যালি কিন্তু এরা খুব মানে মডার্ন কোচ, এরা খুব মানে হাইটেক টুলস ইউজ করে, ডেটা অ্যানালিটিক্স এর প্রতি এদের খুব বেশি মনোযোগ আছে, খুব ভালো রিসোর্স ইউজ করে। কিন্তু এই যে বায়ার্নের স্টাইলে খেলতে গেলে বা নাগেলসম্যানের স্টাইলে খেলতে গেলে আপনার লিওন গোরেৎস্কার মতো একটা মিডফিল্ডার লাগবে,
আপনার
হ্যাঁ আপনার উপামেকানোর মতো, ডেভিস এর মতো ডিফেন্ডার লাগবে, আপনার একটা কিমিক লাগবে। তো আমাদের টিমে কি এইসব প্লেয়ার আছে? পার্টিকুলারলি পিছন থেকে খেলা বিল্ড আপ করার জন্য এই প্রত্যেকটা কোচের সিস্টেমই মানে পিছন থেকে খেলা বিল্ড আপ করতে হবে, আপনি টুখালের কথা বলেন বা এই নাগেলসম্যানের কথা বলেন। সো এই স্কোয়াড নিয়ে আসলে জিদান ছাড়া অন্য কোন অন্য যে কোচ যেটাই করবে ওইটাই বাড়তি, ওইটাই বোনাস। কারণ কোচিকদের যে কথাটা বলছে যে ক্রাইসিস ম্যানেজমেন্টে জিদানের কাছ থেকে আগে মানে থাকা কোচ অন্তত রিয়াল মাদ্রিদে আমি দেখিনি। কারণ আনচেলত্তি, মরিনহো, হ্যাঁ মরিনহো হয়তো পোর্তো নিয়ে অনেক ছোট টিম নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে অনেক আগে, কিন্তু আমাদের যেই টিম নিয়ে 2016 সালে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতলাম বেনিতেসকে স্যাক করার পর, ওই টিমও তো লাইক ছন্ন ছাড়া ছিল। সো ওই মানে ক্রাইসিস ম্যানেজমেন্টে জিদান নাম্বার ওয়ান এনি ডে এনিওয়ে।
আচ্ছা, তো এই যে জিদানের সেকেন্ড টাইমটা নিয়ে আমাদের মানে সবার মনে একটা খুঁতখুঁত ছিল বলা যায়, সেটা হচ্ছে স্কোরিং নিয়ে, লাইক স্কোরিংটা ঠিক মতো আসতেছে না আমাদের। তো আনচেলত্তি আসার পরে দেখা যাচ্ছে যে আবার এই সমস্যাটা মানে অলমোস্ট সেম সেট আপ নিয়ে, এটাকে সেম সেট আপ নিয়ে এই সমস্যাটা মানে সোফার সমাধান দেখা যাচ্ছে। তো এই আনচেলত্তি আর জিদানের অ্যাপ্রোচের মধ্যে মানে যদি আমি ট্যাকটিক্যাল ডিফারেন্সের কথা বলি, এমন কি কি ডিফারেন্স আছে যে কারণে হচ্ছে স্কোরিং রেটটা বেড়ে গেছে প্রাঙ্গন ভাই?
ওকে, আমি এই কোশ্চেনটা নেই। এটার একটা ব্যাপার হচ্ছে, যেমন জিদান বিশেষ করে 19-20 আর 20-21 সিজনে কোনোভাবেই সে তার ডিফেন্সিভ স্ট্রাকচার মানে কম্প্রোমাইজ করবে না। এখন তুমি গোল দিতে পারো আর না পারো, ডিফেন্সিভ স্ট্রাকচার টিমের কম্প্রোমাইজড হবে না। আমি শুধু একটা স্পেসিফিক ট্যাকটিক্যাল রিঙ্কেলের কথাও যদি বলি, এখন দেখা যায় যে আমাদের বেলজিয়ান প্লেয়ার হোক বা ভিনিসিয়াস হোক, ওরা কিন্তু অনেক ভিতর থেকে রান নেয়, স্পেশালি ভিনিসিয়াস, যেটা ইমপ্রেসিভ, ভিনিসিয়াস ভিতর থেকে রান নেয়। ভিনিসিয়াস আগে আজকে সকাল পডকাস্টে এরিক বলতেছিল যে একদম সাইডলাইন হাক করে থাকতো। তো জিদানের ওই ডিফেন্সিভ শেপ মানে যদি ঠিক রাখতে হয় তাহলে কিন্তু আপনি সবসময় ফরওয়ার্ডের মানে বেসিক্যালি আমরা কিন্তু দুইটা উইঙ্গার না, তিনটা সেন্টার ফরওয়ার্ড খেলাই, এরকম একটা অবস্থা আমাদের এই মুহূর্তে। সো জিদানের ফরমেশনে কিন্তু আসলে ওইটার জায়গা ছিল না, আপনাকে সবসময় ফুল ব্যাকের কভারে একজন উইঙ্গার থাকতে হবে, এবং ওইটা থাকলে সেন্টার ব্যাকরাও আসলে ওই দুইজনকে রেফারেন্স ধরলে সেন্টার ব্যাকরাও খুব একটা আউট অফ পজিশন যাবে না। সো এইটা ধরে রাখতে গিয়ে দেখা গেছে যে হ্যাঁ ক্রস 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 যেটা নিয়ে আমরা হাসাহাসি করছি, অনেক কিছু করছি, ওইটাই আমাদের দিন শেষে একমাত্র মানে ট্যাকটিক্স হিসেবে রয়ে গেছে। এটার অবশ্যই কস্ট বেনিফিট অ্যানালাইসিসে আমাদের ডিফেন্স স্ট্রঙ্গার ছিল, হয়তো এটা কতটা লুক্রেটিভ ছিল না। সো আমার আমার চোখে এই জিনিসটা ধরা পড়ে যে আনচেলত্তির যেহেতু ডিফেন্স স্ট্রাকচার রক্ষার ব্যাপারটা খুব একটা উনি এই মুহূর্তে মনোযোগ দিচ্ছে না, এই জন্য ভিনিসিয়াস বা অন্য যে উইঙ্গাররা থাকেন এরা বেনজেমার আশেপাশে সেন্ট্রাল চ্যানেল ধরে অনেক রান টান নিতে পারতেছে, যেটার মানে সুফলও পাচ্ছে আর কি এরা।
তো এই যে প্রাণ ভাই একটা গুরুত্বপূর্ণ জায়গায় টাচ করে বসছেন যে আনচেলত্তি হচ্ছে আমাদের ডিফেন্সিভ জায়গাটা খুব একটা মনোযোগ দিচ্ছে না। এই বছর আমরা যত অনেক বেশি গোল কনসিড করছি, সোফার লিগে 4 ম্যাচে 6টা গোল কনসিড, আর লিগ টেবিলের টপ 10টা টিমের মধ্যে সবচেয়ে বেশি গোল কনসিড কিন্তু আমাদের। তো এখন রামোস আর ভারানে একই সিজনে লিভ নিল, এটা ডেফিনেটলি এই যে ডেফিসিটটা এটা সহজে ফিল আপ করার মতো না। স্টিল নাচো মিলিতাও বা ভাস্কেস নিয়ে গত সিজনে আমরা যেরকম সলিড ডিফেন্স দেখেছিলাম যতটাই দেখেছি, এই বছর সেই আমি সেই সলিডনেস এর কথা বাদই, সেই শেপটাও বোধহয় তেমন একটা মেনটেন হচ্ছে না। তো এইটা আসলে আনচেলত্তির কতটা ট্যাকটিক্যাল ফল্ট আর কতটা এই ডে ইন ডে আউট এ হচ্ছে ফার্স্ট টিম হিসেবে খেলার সীমাবদ্ধতা নাচো কিংবা মিলিতাও, কৌশিক আপনার কি মনে হয়?
প্রাঙ্গন ভাইয়ের কাছে করা যে আগের প্রশ্নটা ছিল সেটার উত্তর দিয়ে শুরু মানে একটু টেনে উত্তর দিই, সেটা হচ্ছে আনচেলত্তির জন্ম ইতালিতে কিন্তু জিদান আসলে একটু বেশি ইটালিয়ান। আবার মানে অনেকটা ব্রাজিলিয়ান কোচ হওয়ার সবচেয়ে ভালো যোগ্যতা রাখে এরকম ইউরোপিয়ানদের মধ্যে যদি কেউ থাকে আনচেলত্তি। এখন সমস্যাটা হচ্ছে যে জিদানের টিম গোল করে না, এটা নিয়ে আমাদের সবারই এটা আমরাও পডকাস্টের সমাজে বলি নাই তা নেই। তো সমস্যাটা হচ্ছে যে আপনাদের মনে আছে হয়তো বা যে 2014 যেবার অ্যাথলেটিকো মাদ্রিদ লিগ জিতে সেবার ইকুয়েশনটা এরকম ছিল, ভ্যালেন্সিয়ার সাথে আমরা একটা 2-2 গোলে ড্র করছিলাম ম্যাচ, আমার যতটুকু মনে পড়ে 2-2 এ ড্র করছিলাম, রোনালদো লাস্টের দিকে একটা গোল দিয়ে 1 পয়েন্ট বাঁচিয়েছিল, আর ডেপোর্টিভোর কাছে আমরা 1-0 বা 1-1 গোলে হেরে মানে ড্র বা হেরে পয়েন্ট হারাইছিলাম। এই দুইটা ম্যাচের রেজাল্ট ডিফারেন্ট হলে অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষে লিগ জিতে সম্ভব হইতো না। এক তারপরের সিজনে যেটাতে ওই যে সুয়ারেজ 1-1 সমতায় থাকার সময় গোল দিয়ে বার্সাকে ক্যাম্প নুতে জিতাইলো। পয়েন্টটা হচ্ছে যে প্রতিটা সিজনেই আনচেলত্তি খুব আকর্ষণীয় ফুটবল খেলাইছে, তখন তার পেপে রামোস তারা সবাই ছিল, ভারানেও ছিল, ইয়াং ভারানে খুব ইমপ্রেসিভ খেলা, কিন্তু তখনও কিন্তু আনচেলত্তি গোল হজম করতো আবার প্রচুর গোল দিয়ে জিতত। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা ওই দুই সিজনেরই লিগের সবচেয়ে যে ডিসিসিভ মোমেন্টগুলো, ওই ডিসিসিভ মোমেন্টের ম্যাচগুলোতে রিয়াল হেরে গেছে। আবার দেখা গেল যে আপনার আপনি 6 পয়েন্ট পিছনে আছেন, আপনার সামনে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে খেলা, হারলে 9 পয়েন্ট পিছিয়ে যাবেন, জিততে 3 পয়েন্টের ব্যালেন্সে আছে। এই ম্যাচে জিদানের রেজাল্ট আমরা অলমোস্ট সবাই জানি জয়, অর্থাৎ আনচেলত্তির যে সবচেয়ে বড় সমস্যা সেটা ট্যাকটিক্স না, সেটা ডিফেন্স না, কোনো কিছুই না, সেটা হচ্ছে বিগ ম্যাচগুলোতে লিগের বিগ ম্যাচগুলোতে সে অস্বাভাবিক রকমভাবে ব্লান্ডার করে যায়। এক আর দুই হচ্ছে যে আমরা বলি যে গত সিজনে রামোস ছিল, ভারানে ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা গত সিজনে প্রায় 70% সময় কিন্তু আমরা রামোসকে পাইনি। ভারানের যে ফর্ম ছিল এটা এক সময় আমাদের মনে হয়েছে যে না এর চেয়ে মিলিতাভাই ভালো খেলতেছে, নাচো ভালো খেলতেছে, জিদান কিন্তু এই সেম ডিফেন্সিভ লাইন আপ নিয়ে এর চেয়ে অনেক ভালো ডিফেন্স মানে পারফরমেন্স দিচ্ছে, ডিফেন্সিভ আউটপুট। আর আলাবা একটু সময় নিবে, কিন্তু আমার একটা সন্দেহ থেকে যায় যে একটা মানে ইনভার্টেড কয়েকদিন আগে উইং ব্যাক ছিল, এখন সেন্টার ব্যাকে কতটুকু ভালো করে, যদিও রামোস নিজেও এক সময় রাইট উইং ব্যাক ছিল এটা বড় কথা না, কিন্তু অফেন্সিভ খেলাতে সবার যে পরিমাণ মনোযোগ, স্ট্রাকচারটা আসলে জিদানের মতো ডিফেন্সিভ কখনোই কার্লো আনচেলত্তির হবে না, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কার্লোর যে সেট আপ এতে সে অবশ্যই যে কোনো একটা ওপোনেন্ট আউটস্কোর করতে পারে, এটা নিয়ে কারোরই কোনো সন্দেহ নেই। স্পেশালি এভারটনের খেলাও যারা দেখছে তারাও কিন্তু বলতে পারে যে ওই টিম নিয়েও সে কত সুন্দর ইমপ্রেসিভ খেলা খেলায়, ওইটা নিয়ে আমাদের কারোর কোনো দ্বিমত নেই। সমস্যা হচ্ছে সাকসেস এবং আনচেলত্তি দুইটার মাঝখানে মূল পার্থক্য হচ্ছে এনজেলোতির বিগ ম্যাচে তার আউটপুট কি দিবে এবং বিগ ম্যাচে তার মেন্টালিটি, এই জিনিসটা নিয়ে আমাদের গত ওইদিকে আড়াই আর ওইদিকে দেড় দুই বছর যাই বলেন 4.5 বছরে জিদানের আমলে আমরা বিগ ম্যাচ নিয়ে আমরা কিন্তু কেউ ভুগি নেই। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কনসার্ন। ডিফেন্সিভ স্ট্রাকচার কি হলো, সবচেয়ে হচ্ছে বিগ ম্যাচে আপনার মেন্টালিটিটা কেমন থাকে বা আপনি আসলেই লিগ জিততে চান। যেমন একটা জিনিস ধরেন এই সেম জিনিসটা জিদান বা মরিনহোর ক্ষেত্রেও আমরা বলি, ও যদি কখনো শিরোপার গন্ধ পায় সে সাধারণত শিরোপা হারায় না। আবার এনচেলুত্তির ক্ষেত্রে ঠিক উল্টা, ও শিরোপার গন্ধ পাওয়ার সাথে সাথে শিরোপাটা হারায়। এটাই আসল ফারাক ডিফেন্স অফেন্স এইগুলো।
আচ্ছা এই একটা কমেন্ট আসলো, এটা আমার বিষয়টা নজর রাখলো, ফর মি জিদান ইজ ট্যাকটিক্যালি স্ট্রং, আওয়ার টিম হ্যাড অনলি ক্রস এজ এ অ্যাটাকিং প্ল্যান, ফর ফ্রম এ ট্যাকটিক্যাল ভিউ আনসেলত্তি ইজ ফার বেটার, but Zidane is the best crisis manager, I have a hope in Ancelotti, for me he is one of the best coaches. Last line ta niye bhai kono argument nei, but uporer ongsho ta niye bhai jotosto argument er
jaga amar amar second line e argument ache, like eta niye ami khub vocal sob shomoy amar hocche eta onno team er hoyle hoyto ami তেমন একটা কেয়ার করি না, বাট হইতেছে রিয়াল মাদ্রিদের প্লেয়ার কোচদের নাম ভুল লিখলে আমার মানে বিষয়টা আমার কাছে মনে হয় জিনিসটা ঠিক না, খুব সহজেই হচ্ছে নাম দেখে নাম ঠিক মতো লেখা যায়। আপনি আনচেলত্তির নিজেকে প্রশংসা করতেছেন, আনচেলত্তি এক্সপিরিয়েন্সড কোচ ফার বেটার, বাট আনচেলত্তির নামটা ঠিক মতো লিখলে ভালো হইতো। বাট ইয়া রিফাত তুমি প্রশ্নে চলে যেতে পারো।
আচ্ছা না আমি যেটা বলতে যাচ্ছিলাম যে মানে জিদান ট্যাকটিক্যালি স্ট্রং না ভাই, আমি কাউকে অফেন্স করতে যাচ্ছি না, বাট উই ডিউ রেসপেক্ট টু ইওর অপিনিয়ন, আপনি কাইন্ডলি একটু জিদানের ম্যাচগুলো ট্যাকটিক্যাল অ্যানালাইসিস দেখবেন, এটা আমার রিকোয়েস্ট আপনার প্রতি, মানে যে কমেন্টটা করেছেন। আচ্ছা ওই এটা নিয়ে আসলে কথা বলতে গেলে ভাই আমাদের আজকের পডকাস্ট শেষ হবে না, তো আমরা এই কমেন্টটাকে লিভ করে না আরেকটা কোশ্চেন দেই, সেটা হচ্ছে
এটা এখানে একটা একটা উপমা দিতে পারি, মনে করো মানে যে একদিন দেখছি সৌম্য সরকার মুস্তাফিজকে বোলিং এর কি জানি বুঝাইতেছে যে এভাবে বল কর অর সামথিং, তো ওই দিন আমি চিন্তা করতেছিলাম যে সৌম্য সরকার আসলে বোলিং এর এমন কি জানে যেটা মুস্তাফিজুর রহমান জানে না।
তো সে মানে ব্যাটসম্যানস পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারতো, বাট দা থিং ইজ তারা তো
ব্যাটসম্যান না না, সে বল বলেরই সিম টিম দিয়ে কি কি জানি বুঝাইতেছিল, ব্যাটসম্যান পয়েন্ট অফ থেকে সিম টিম এগুলো দেখানোর কথা না, মানে সে বোলিং এ বোঝানোর চেষ্টা করতেছিল। তো তখন আমি ভাবলাম যে ও আসলে বোলিং এর কি জানে যেটা মুস্তাফিজুর রহমান জানে না। তো জিদানের ট্যাকটিক্স এর আসলে জিনিসটা এরকম, জিদানের ট্যাকটিক্স ঠিক মতো বুঝতে হইলেও আমাদের আমার মনে হয় একটু আরেকটু খেলা দেখতে হবে, আরেকটু খেলা দেখা ছাড়া আসলে এখন ইন্টারনেটের যুগে প্রচুর ট্যাকটিক্যাল রিসোর্স আছে যেগুলো পরে আমরা মানে বেসিক্যালি ওগুলো ট্যাকটিক্যাল থিওরি, ওগুলো একটু পড়লে বা ভিডিও দেখলে ওটা যে কোনো কোচেরই আসলে সেটআপটা কেমন ওটা বোঝা যায়। তো জিদান ট্যাকটিক্যালি স্ট্রং না এটা তো প্রথমত সম্পূর্ণ ভুল, তারপরে আমার মনে একটা মিস ইনফর্মড কমেন্ট, এটার আরেকটু ইনফর্মড হওয়া দরকার আমার মনে হয় এই ধরনের কমেন্ট করার
জন্য। ওটার জন্য সবচেয়ে ভালো হবে আপনার, আমি আমি একটু বলি এটার জন্য সবচেয়ে ভালো হবে ওই যে জুভেন্টাসের সাথে আমরা যে ফাইনালটা জিতছিলাম এখানে প্রচুর ভিডিও আছে,
দুইটা হাফ
দুই হাফের মাঝখানের পেপ টক থেকে শুরু করে আপনার ওই সে কিভাবে ট্যাকটিক্সটা চেঞ্জ করছিল, হ্যাঁ কিংবা এরকম অনেকগুলো ম্যাচ আছে, ইভেন জুভেন্টাসের সাথে আমরা যে সেমি কোয়ার্টার ফাইনালে যেটাতে আমরা 3-0 জিতে আসছিলাম ওইটা নিয়েও বেশ কিছু অ্যানালাইসিস, বিশেষ করে আপনি যেটা বলছেন এটা আপনার মতামত অবশ্যই আমরা সম্মান করি, কিন্তু আপনার ওই ম্যাচগুলো বিশেষ করে জুভেন্টাসে আপনি যে ম্যাচগুলো হয়েছে ফাইনাল এগুলো আপনি দেখবেন, কারণ ওই সময়ের অ্যালেগ্রি টিমকে ট্যাকটিক্যালি বিট করার মতো খুব কম লোকেই ছিল। এবং আপনাকে আরেকটা স্ট্যাটিস্টিক দিতে চাই যে প্রায়র টু দিস ম্যাচ জুভেন্টাস ফুল টুর্নামেন্টে মাত্র 2 গোল কনসিড করছে, এর মধ্যে একটা ছিল কনসিডেড গোল আর একটা নর্মাল ওপেন প্লে থেকে তারা কোনো গোল কনসিড করেনি, সেই টিমকে ফাইনালে 4 গোল দেওয়া এবং 1:15 পেপ টকের পরে তার খেলাতে যে স্ট্রাকচার চেঞ্জ করছে আপনি একটু ভিডিওগুলো দেখবেন ওই সময়টা, আপনার আশা করি জিদান সম্পর্কে কিছু কনসেপশনের চেঞ্জ।
এই যে এই জিদান টপিকে কথা বলতে গেলে আমি জাস্ট বলি যে ভাই তুমি সাগরলে 3 ম্যাচ দেখবা, একটা হচ্ছে জিদানের এই মানে আমাদের 15-16 যে ফাইনালটা সেটা 2 হাফ কম্পেয়ার করবেন, আর হচ্ছে যে তারপরের সিজনে আমরা হচ্ছে 3-0 জিতে আসলাম, দেন আমাদের মাঠে আসার পরে 3-0 হচ্ছে এট সাম পয়েন্ট জুভেন্টাস টাই করে ফেললো, দেন আমরা আবার যেভাবে হচ্ছে ডিফেন্সকে সলিড রেখে বাউন্স ব্যাক করলাম,
হ্যাঁ দুই দিয়ে ড্র হয়েছিল, যেটা ওইটা হচ্ছে আমাদের প্লেয়ারদের একটা অভ্যাস আছে যে শেষ 10 মিনিট হঠাৎ করে খেলা ছেড়ে দেওয়া, ওইটা আসলে আমরা 2 দিয়ে ড্র করছি ওইটার কারণে। সো আমার মনে হয় ওই ম্যাচটা টনি ক্রুজ খুব সম্ভবত স্টার্ট করেনি। সো ক্রুজকে স্টার্ট না করায়ও সে পিএসজি নিয়ে যে ধরনের ছেলে খেলা করছে ওই ধরনের ছেলে খেলার শিকার আমার মনে হয় না পিএসজি গত 5 বছরে কোনো 80 মিনিটে হয়েছে, মানে আর নেক্সট 5 বছরে হবে। ওইটাও একটা ভালো ম্যাচ দেখার জন্য।
আচ্ছা যাই হোক, আমরা আজকের ম্যাচ নিয়ে একটু ডিসকাশনে আসি। অনেক ইউসিএল হলো, এটা হচ্ছে আজকের অপোনেন্ট। আমরা যদি মানে গত সিজনের বলা যায় যে পরিচিত অপোনেন্ট, দুই টিমে কম বেশি কিছুটা পরিবর্তন আছে, খুব যে রিমার্কেবল চেঞ্জ হয়ে গেছে দুই স্কোয়াডের মধ্যে তা না, জাস্ট কোচের ডাক আউটে দুইজন কি পার্সন চেঞ্জ হয়ে গেছে। তো মাদ্রিদের স্কোয়াডের চেঞ্জ গুলো নিয়ে আর কথা বললাম না, যেহেতু সবাই জানে। ইন্টারের চেঞ্জ গুলো যদি আমি একটু মেনশন করি, সেটা হচ্ছে একটা কি প্লেয়ার রোমেলু লুকাকুর জায়গায় এডিন জেকো, ভেটেরান একজন স্ট্রাইকার। দেন হচ্ছে হাকিমির জায়গায়, যে হাকিমি ছিল হচ্ছে কন্তের স্কোয়াডের অন্যতম মানে অস্ত্র বলা যায়, সেই জায়গায় এসে গেছে হচ্ছে ডারমিয়ান। এন্ড হচ্ছে এরিকসনের একটা আনফরচুনেট বিদায়ের পরে সেই জায়গায় আসছে হচ্ছে টার্কি সেন্সেশন হাকান চানারুলু। তো আমি যদি দুই টিমের তিনটার করে ডিপার্টমেন্টকে যদি হেড টু হেড কম্পেয়ার করতে যাই, আজকের ম্যাচে কোন টিমের কোন ডিপার্টমেন্ট ক্রুশাল পয়েন্ট হতে পারে? কৌশিক দা,
সর্বপ্রথম আমার মনে হইতেছে যে আমরা ডাগ আউটে আমাদের অপোনেন্ট হিসেবে একজন ইটালিয়ান জিদানকেই দেখবো, কারণ আমি লেজিওতে ওর খেলা যতটুকু দেখছি ও খুব ভালো টেকনিক্যাল ম্যানেজ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কোচ যে ইন্টারের আছে সে কোন্তের চেয়ে খুব একটা ডাউনগ্রেড হবে, হ্যাঁ এটা নিয়ে কোনো মানে আত্মতুষ্টির সুযোগ নেই, এক নাম্বার। আর ইন্টার মিলানের যে ডিফেন্স, সেই ডিফেন্সেও ইটালিয়ান মিডিয়ার মত অনুযায়ী কিছু লুপ হোল আছে, এবং এইগুলো জেনোয়ার সাথে ম্যাচে এর আগে সাম্পদোরিয়ার ফার্স্ট ম্যাচটা যতটুকু দেখছিলাম ওদের কিছু লুপ হোল ছিল, এটা এখন প্রকাশিত। কিন্তু আমাদের ডিফেন্সও খুব ভালো অবস্থায় নেই, গতবারের সেট আপ থাকলে আমরা বলতাম অবশ্যই আমাদের ডিফেন্স সুপিরিয়ার, কারণ আমরা একটা সময় দেখা গেছে যে বার্সা লিভারপুল টানা কয়েকটা ম্যাচ আমরা ওদের সাথে 270 মিনিটে হয়তো বা একটা গোল খাইছি, এরকম একটা পয়েন্ট ছিল। তো এই মুহূর্তে ডিফেন্স কার ভালো না ভালো, আসলে থিওরিটিক্যালি কারোরই ভালো না এই মুহূর্তে, রাইট নাও কারোরই ভালো না। অবশ্য আশরাফ হাকিমি না থাকা রিয়ালের লেফট ব্যাক এর জন্য খুব ভালো একটা প্লাস পয়েন্ট, কারণ আশরাফ হাকিমি তার ডিফেন্সিভ ডিউটি যেরকমই থাক অফেন্সিভ আসলেই একটা সেন্সেশন। দুই মিডফিল্ড এই মুহূর্তে শুধু ইন্টার মিলানের তুলনায় না, আমাদের মিডফিল্ড আমরা বর্তমানে বিশ্বের যে কোনো টিমের বলবো, কামাভিঙ্গা অ্যাড হওয়ার পরে প্লাস স্কোর যে ফর্ম ফিরে এসেছে, এতে আমি বলতে পারি যে আমাদের মিডফিল্ড বর্তমানে বিশ্বের যে কোনো টিমের সাথে ই করার মতো। তবে একটা জিনিস, যদি বিশ্বের 4-5টা সেন্সেশনাল নতুন ইয়াং সেন্সেশন প্লেয়ার থাকে, এর মধ্যে কিন্তু ইন্টার মিলানে দুইটা প্লেয়ার আছে, নিকোলাস বারেলা এবং স্টেফানো সিস্টেন্স। আমি এক সময় বা এখনো চাই যে লুকা মডরিচকে যদি কেউ লাইক ফর লাইক টেকনিক্যালি এবং ক্লোজ স্পেসে যে খেলাগুলো দেয় এটা কেউ যদি রিপ্লেস করতে পারে, তাহলে এটা শুধুমাত্র বারেলার পক্ষেই সম্ভব। বারেলার পক্ষেই সম্ভব লুকা মডরিচের লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট করা। লুকা মডরিচ তো শুধু একটা মিডফিল্ডার না, ক্লোজ স্পেসে সে যে খেলাটা দেয় এটা আসলে অন্য খুব কম মিডফিল্ডারের পক্ষেই সম্ভব। তো ইন্টারের মিডফিল্ড ভালো, কিন্তু স্বাভাবিকভাবেই বিশ্বের যে টিমে বর্তমানে যে অবস্থায় আছে, লুকা মডরিচ যে টিমে স্টার্ট করবে সেই মিডফিল্ড অটোমেটিক্যালি একটা আপার হ্যান্ড পাওয়া যায় এই 35-30 বছরে, সেই একটা এক্স ফ্যাক্টর এখন। দুই নম্বর হচ্ছে অ্যাটাক, যেহেতু অ্যাঞ্চেলোত্তির টিম, অ্যাটাকে অবশ্যই বর্তমানে যে অবস্থায় আছে ভিনিসিয়াস এবং বেনজেমা যে ফর্মে আছে, অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ অ্যাটাকের দিক দিয়ে ব্যাটার। আর বর্তমান ফর্মে এদিন জেকো গতবার রোমাতে ভালো ফর্মে ছিল, লুকাকুও ছিল, কিন্তু লুকাকুর যে বর্তমান ফিজিক্যাল প্রেজেন্স, জেকোও কিন্তু প্রচুর টিম প্লেতে অংশ নেয়, লুকাকুও নেই, কিন্তু লুকাকুর যে ফিজিক্যাল প্রেজেন্স এটা আমাদের রামোস থাকলে হয়তো বা একটা মনে হইতো যে না একটা টেক্কা দেওয়ার কেউ আছে, কিন্তু আসলে লুকাকু ভার্সেস মিলিতাও ও নাচো এটা কিন্তু খুব একটা আশানুরূপ একটাই ছিল না। এই তুলনায় আমার মনে হয় এডেন জেকোকে কন্টেইন করা আর একটু সহজ হবে। কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে লটারো মার্টিনেজ, লটারো মার্টিনেজ হচ্ছে আপনি যদি বেনজেমার পরে আরেকটা বেনজেমা খুঁজেন, লটারো মার্টিনেজ সেটা একটা স্ট্রাইকার, কিন্তু তার আবার প্লেমেকিং ক্যাপাবিলিটি আছে, প্লেমেকার হিসেবে কাজ করতেছে, মানে নাম্বার 9 এবং 10 এর যে মিক্সচার সেটা লটারো মার্টিনেজ। সুতরাং এই ক্ষেত্রে বেনজেমার কোনো সাকসেসার যদি হয় সেটাও লটারো মার্টিনেজ, এবং লুকা মডরিচেরও যদি কোনো সাকসেসার হয় সেটাও নিকোলাস বারেলা। এটা আমাদের আসলে ড্রিম, বা আমরা আসলে ফ্যান্টাসিতে যেটাই করি সেই ক্ষেত্রে ইন্টারের প্রতিটা ডিপার্টমেন্টের জন্যই, আসলে ডিফেন্স বাদে প্রতিটা ডিপার্টমেন্টে এমন এমন প্লেয়ার আছে যাদের খুব ভালো যোগ্যতা আছে রিয়াল মাদ্রিদের ডিরেক্ট মেইন টিমে খেলা। তো সুতরাং এটা একটা এনজয়েবল ম্যাচ।
আচ্ছা আজকে ইন্টারের স্কোয়াডে আসলে খুব একটা কোনো চমক নাই, অ্যাজ এক্সপেক্টেড স্কোয়াড তাদের, যদি মিডফিল্ডে আর ওদের যে হচ্ছে ডিফেন্স লাইনে হচ্ছে সিনিয়র স্টিফান ডিভ্রিজ আর বাস্তনি অ্যাজ এক্সপেক্টেড, মিডফিল্ড এন্ড অ্যাটাকেও দুজন হচ্ছে লতারো মার্টিনেজ আর এডিন জেকো এক্সপেক্টেড, বাট একটু আনএক্সপেক্টেড চেঞ্জ দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ স্কোয়াডে, সেটা হচ্ছে এডেন হ্যাজার্ড আমাদের মেইন স্কোয়াডে নাই, সেই জায়গায় হচ্ছে লুকাস ভাস্কেজ আজকে স্টার্ট করতে যাচ্ছে। তো আজকে মানে ট্যাকটিক্যাল প্ল্যানটা কি হতে পারে আজকে লোককে, যদি প্রাঙ্গন ভাই একটু ডিসকাস করেন।
আচ্ছা হ্যাঁ, এইখানে এই যে বেলজিয়ান প্লেয়ারকে বেঞ্চ,
একটা জিনিস ভাই একটু স্পেশালি মেনশন করে, সেটা হচ্ছে ভাস্কেজ কেন টিমে, এই কোশ্চেনটা অনেকে করেছেন, আমি সবগুলো কমেন্টে তুলতে যাচ্ছি না, একটা কমনলি কোশ্চেনটা আপনার কাছে দিলাম।
ওকে শিওর, এটা নিয়ে আলাপ করবো। সেটার আগে আমরা এই যে জাস্ট পডকাস্ট শুরুর আগে অফলাইনে যে কথাটা বলতেছিলাম ওইটা একটু আবার মেনশন করি, সেটা হচ্ছে যে হ্যাঁ আনচেলত্তির প্রোজ এন্ড কনস দুইটাই আছে, বাট তার যেটা ডিনাই করার আমাদের সুযোগ নেই সেটা হচ্ছে যে সে বড় কোচ, হিজ এ বিগ ম্যানেজার ইন ফুটবল ওয়ার্ল্ড, আর সেটা হচ্ছে তার এক্সপিরিয়েন্স। তো জিনিসটা হচ্ছে অনেক কোচ হয়তো মিডিয়া প্রেশার, ক্লাবের প্রেশার বা ড্রেসিং রুমের প্রেশার ওগুলার কথা চিন্তা করে বেলজিয়ান প্লেয়ারটাকে আজকে বেঞ্চ করতো না, কিন্তু আনচেলত্তির হচ্ছে এইসব মানে এইসব গোনার তার সময়ই নাই, একদমই সময় নাই। আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে জিদান হয়তো অনেক সময় চোখ খোলার যায় তাকে নামাই দিছে, কিন্তু আনচেলত্তির এটা সময় নেই কেন, কারণ আনচেলত্তি জিদানেরও কোচ। আনচেলত্তি হয়তো দেখা গেছে ম্যাচ খুঁজলে দেখা যাবে সে জিদানকেও বেঞ্চ করে আসছে এক সময়। সো এইসব এই মানে সেই ক্ষেত্রে লাইক আনচেলত্তি হচ্ছে সেই কোচ যে রোনাল্ডো নাজারিওকে ওয়েট টোয়েট না মানে ওয়েট কমানোর জন্য ইনস্ট্রাক্ট করত। সো সেইখানে তো বেলজিয়ান প্লেয়ার সে শিশু লেভেলের প্লেয়ার ওই স্ট্যাচার দেখতে গেলে। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ডিসিশনটা নেওয়া আনচেলত্তির জন্য কোনোভাবে ডিফিকাল্ট ছিল না, যে তাকে বেঞ্চ করতে হলে বেঞ্চ করবে। এখন আসলে লুকাস ভাস্কেজকে কেন নামানো হয়েছে, একটা জিনিস হচ্ছে আমাদের আনচেলত্তির এই স্টাইলে যেখানে আমরা কাউন্টার অ্যাটাকিং বেসড খেলা খেলতেছি, এখানে কিন্তু এখন পর্যন্ত এই কথাটা আমি আজকে সকালের পডকাস্টে বলতেছিলাম যে এখন পর্যন্ত আমরা যে টিম গুলো লালিগা যে চারটা টিম ফেস করছি সবাই কিন্তু ফোর ম্যান ডিফেন্স নিয়ে খেলতো, আজকে ইন্টার খেলতেছে থ্রি ম্যান ডিফেন্স নিয়ে, ফাইভ ম্যান মিডফিল্ড নিয়ে। সো মোটামুটি ইন্টারের মিডফিল্ডের লাইনের যে প্রেসটা এটা যদি আমরা কোনোভাবে বাইপাস করতে পারি, এরপর কিন্তু আমাদের ফরওয়ার্ডদের জন্য রান নেওয়ার কাজটা অনেক সহজ এবং আমরা খুব সহজে আউট নাম্বার করতে পারবো। তো আমার মনে হয় ভাস্কেসকে নামানো হয়েছে কারণ ওর আর কিছু থাকুক না থাকুক ওর রিলেন্টলেস এনার্জি আছে, ও মানে যতক্ষণ শক্তি আছে দৌড়ায় যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমার মনে হয় আজকে আমরা দেখবো যে আমাদের দুই পাশেই আলাবা তো লেফট উইং ব্যাক, আর ডান সাইডে কারভাহাল আর ভাস্কেজ আছে, আর বাম সাইডে ভিনিসিয়াস আছে। তো এই চারজন মিলে পিচ যতটা সম্ভব ড্র্যাগ করার চেষ্টা করবে, এবং এগেন পিচ যদি ড্র্যাগ করা হয় ইন্টারের কিন্তু সেন্টার ব্যাক তিনজন, সো ওদের মধ্যে দুইজন যদি অকুপাইড হয়ে যায় দুই উইং সামলাইতে তখন কিন্তু মাঝখানের যে সেন্টার ব্যাক থাকবে সে একটু হইলেও হিমশিম খাবে আমাদের সেন্ট্রাল চ্যানেল থেকে কোনো রান আসলে। সো আমার মনে হয় জাস্ট এই পিচ যতটা সম্ভব ওয়াইড করা যায় এটা করার জন্য বেলজিয়ান প্লেয়ারের বদলে লুকাস ভাস্কেসকে চান্স দেওয়া হয়েছে প্রথম একাদশে।
আচ্ছা যদি ইন্টারের এন্ড থেকে আমাদের জন্য পসিবল কি কি থ্রেট আসতে পারে সেটা ডিসকাস করলে একটা মানে সম্ভবত বড় থ্রেটের জায়গাটা হতে পারে এডিন জেকো, খুবই এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, স্পেশালি ইতালিয়ান টিম গুলোর সাথে তার কেমিস্ট্রি খুব ভালো মিলে যায় যেহেতু সে একটা পোচার টাইপের স্ট্রাইকার, আর তার সাথে মানে এই মুহূর্তে ইন্টারে দুইটা প্লেয়ার আছে যদি আমি মেনশন করি, একটা হচ্ছে লতারো মার্টিনেজ যার কথা একটু আগে কৌশিক দা বললেন, সাথে আরেকজন হচ্ছে তুর্কির হাকান জানানলু। তো ও হচ্ছে যদিও একটা সময় মনে হচ্ছিল হি ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টস অফ দ্য ওয়ার্ল্ড, বাট হয়তো সে তার নামটি প্রুভ করতে পারেনি, বাট স্টিল কোনো একদিনে যে কোনো একটা টিমকে তার নিজের প্লে মেকিং কিংবা হঠাৎ একটা থ্রো বল দিয়ে এখনো সে কি করে দেওয়ার মতো অ্যাবিলিটি তার আছে। তো এই হাকান জেকো বা হচ্ছে লতারো জেকো এই কম্বিনেশন গুলো কি আমাদের ডিফেন্সকে ভোগাতে পারে, প্রোভাইডেড দ্যাট আমাদের ডিফেন্সে এখন আর কোনো শেপ থাকে না কৌশিক দা?
হ্যাঁ অবশ্যই ভোগাতে পারে, তবে একটা ধরেন দুইজনের দিক থেকেই পজিটিভ অথবা নেগেটিভ একটা বিষয় হচ্ছে ওদেরও কোচ নতুন এবং ওদেরও অ্যাটাকিং লাইন আপে লটারো মার্টিনেজের সাথে এখন আবার এডিন জেকোর একটা বোঝাপড়া করে নিতে হচ্ছে এবং এটা আপাতত একটা বিল্ডিং স্টেজে আছে, হাকানের সাথেও সেম, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের জন্য পজিটিভ জিনিস। আবার আমাদের জন্য এটাও নেগেটিভ হচ্ছে আমাদেরও কোচ নতুন, আমাদেরও ডিফেন্সে একটু ভালোভাবে বোঝাপড়া হয়, অর্থাৎ তাদেরও ডিফেন্ডার সেট আপ নতুন, আমাদেরও আমাদেরও অ্যাটাক ডিফেন্ডার সেট আপ নতুন, আমাদেরও অ্যাটাক নতুন। আর লুকাস ভাস্কেজের রাইট উইং
ভাই একটু ক্লোজ রাখেন, একটু ক্লোজ রাখেন।
লুকাস ভাস্কেজের রাইট উইং অকুপাই করার বিষয়টা আরেকটা, মেহেদি ভাই যেটা বললে এটা তো আছেই, আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি হ্যাজার্ডকে নামান, তো রাইট উইং এ হ্যাজার্ড অথবা ভিনিসিয়াস যেই থাকুক, এই প্লেয়ারটা মোটামুটি ভাবে ইনএফেক্টিভ, কারণ উভয় লেফট উইং অথবা সেন্ট্রাল অপারেট করে দরকার। আর একটা বিগ ম্যাচে কিন্তু এই ধরনের একটা স্পেয়ার প্লেয়ার খেলানোর খুব একটা যুক্তিকতা নাই। এখন আরেকটা বিষয় আসি, দেখেন আমরা যে জিনিসটা এনজেলোত্তির একসময় গতবার যখন বলতাম সেটা হচ্ছে রোটেশন। হ্যাঁ দেখেন ইসকো প্রথম কয়েকটা ম্যাচ খুব ভালো খেলছে এবং মনে হইতেছিল যে ওল্ড ইসকো ইজ ব্যাক অমুক তমুক, কিন্তু এবং সে ইন্টারন্যাশনাল ডিউটি তার ছিল না, সে কিন্তু ওয়েল রেস্টে। অথচ মোটামুটি ভাবে লাতিন আমেরিকার ক্যাসেমিরো এবং লুকাস ফেদে ভালভার্দে তারা একটা ম্যাচ খেলার 50 ঘন্টার মধ্যে আরেকটা ম্যাচ খেলছে, আজকে আবার ইন্টারের সাথে একটা এত টাফ ম্যাচে। আমার মনে হয়েছে যে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হিসেবে যে কোনো একজনকে একটু রেস্ট দিয়ে কিস করে নামানোটা দরকার, এই ধরনের রোটেশন গুলাটা আমার কাছে মনে হয় এই মুহূর্তে করার সুযোগ আছে। হয়তোবা মৌসুমের আরো অ্যাডভান্স স্টেজে আমরা এমন একটা সময় পাইতেও পারি যখন দেখা যেতে পারে আমাদের দুই ম্যাচে দুইটা জিততেই হবে, তখন আপনি ক্যাসেমিরো বা মডরিচকে কোনোভাবেই বেঞ্চ করতে পারবেন বা রেস্ট দিতে পারবেন, কিন্তু এই মুহূর্তে প্লেয়ার গুলাকে মাসল ওভারলোড থেকে রক্ষা করার জন্য হইলেও রোটেশন করা দরকার। এবং মৌসুমের যতটা সামনে যাবে এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু আমাদের পরবর্তী কম্পিটিশন গুলোতে একটা পার্থক্য করে দেবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই লাইন আপটাতে প্রয়োজন অনুযায়ী 3-5-2, 5-3-2 তে কনভার্ট করার মতো উপাদান এনচেলোতি নিয়ে নামতেছে, এটা আমাদের জন্য একটা পয়েন্ট। হ্যাঁ তো লাইন আপ খুব সুন্দর এটা নিয়েই নাই, বাট ইসকোকে খেলায়া ভালভার্দে অথবা মডরিচের একজনের রেস্ট দেওয়ার দরকার ছিল, কারণ আমার মনে হয় আজকের ম্যাচটা ভালোভাবে শেষ হোক, তা না হলে দুজনের একজনের ইনজুরিতে পড়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে।
আচ্ছা একজন আমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করলো আনচেলত্তির স্টেটমেন্ট নিয়ে যে অন দ্য এন্ট্রি অফ লুকাস ভাস্কেস টু দ্য 11 হি ইজ আ প্লেয়ার হু হ্যাজ আ লট অফ এনার্জি এন্ড ভেরি গুড ট্যাকটিক্যালি, হি ক্যান ডু বোথ ফেজেস অফ দ্য গেম ওয়েল, ডিফেন্স এন্ড অফেন্স। সো অ্যাজ মেহেদি ভাই সেড যে সম্ভবত এই লুকাস ভাস্কেজের এনার্জিটাকে কাজে লাগানোর জন্য আনচেলত্তির স্কোয়াডে আজকে লুকাস ভাস্কেজের নামটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা একটা রিউমার পাওয়া যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না বিষয়টা কতটা রিলায়েবল, সেটা হচ্ছে নাচো উইল প্লে অ্যাজ লেফট ব্যাক। How do you guys see it? Miguel Vini connection looked good in last match, although it was a defensive weak point. এটা কি আসলে reliable? Prangon ভাই কি মনে হয়?
দুইটা comment নিয়ে আমি একটু skeptic, কারণ ম্যাচের স্কোয়াড দেওয়ার পর তো আসলে কোচের মনে হয় না মিডিয়ার সাথে কথা বলার কোনো সুযোগ থাকে। সো আনচেলত্তি আসলে কথাটা কোথায় বলছে ওটার সোর্সটা একটু জানতে পারলে ভালো হইতো, কারণ আমার মনে হয় না গতকাল ম্যাচে সে লুকাস ভাস্কেস নিয়ে কোনো প্রেস কনফারেন্সে কথা বলছে কিনা আমি জানি না, এবং সে তো মানে স্টার্টিং লাইন আপ দেওয়ার কথা না। সো আসলে স্কোয়াড ঘোষণার পর আনচেলত্তি কথাটা কই বলছে ওটার স্কোয়াডটা একটু মানে সোর্সটা একটু যাচাই করা দরকার। আর না নাচোকে মনে হয় না আলাবাকে রাখা হয়েছে লেফট ব্যাকে খেলানোর জন্য, নাচো এবং নাচো হচ্ছে যেমন এখন একটা খুব ভালো ট্রেন্ড যেটা সেটা হচ্ছে সেন্টার ব্যাকদের ভার্টিক্যাল বল, এই জিনিসটা যেমন ভারান তেমন স্ট্রং না হলে রামোস এটা মানে দুর্দান্ত স্ট্রং ছিল, যেটা আমরা মানে ডেস্টিন ছিলাম মোটামুটি মিস করার জন্য। নাচো কিন্তু এই কাজটা মোটামুটি খারাপ করে না,
এই অ্যাপ্রোচটা ফলো করে।
হ্যাঁ নাচো কিন্তু মানে খুব একটা খারাপ করে না এই জিনিসটা, আমি লালিগার ম্যাচগুলো যেটা দেখছি সে মোটামুটি অপোনেন্টের ফার্স্ট লাইনটাকে বিট করতে পারে ভার্টিক্যাল বল দিয়ে। তো সেখানে আমার মনে হয় তার মাঝখানে থাকাটা আরো ইম্পারেটিভ। আর ভিনিসিয়াস বেনজেমা আর আলাবার মধ্যে বোঝাপড়া কিন্তু মোটামুটি ভালো, তো তারা তিনজন মোটামুটি ওই সাইডে থাকবে, ওই সাইড থেকে অপারেট করবে, এটা এটা বলা যায় আমার। সো আর নাচোকে আমি দেখি না আসলে লেফট ব্যাকে খেলতে আজকে।
আর আপনি যদি ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও বলেন, যেটা আপনি একটু আগে বলছিলেন যে মিডফিল্ডে হচ্ছে ইন্টারকে আউট নাম্বার করার যে বিষয়টা, এক্ষেত্রে লেফট ব্যাককে ডেফিনেটলি একটু প্রেস করে খেলা লাগবে, খুব হাইলি খেলা লাগবে। এখানে অ্যাকচুয়ালি নাচো আমার মুখ মানে এটা অ্যাকচুয়ালি কোনোভাবেই বিলিভেবল না যে নাচো এই দুইটা এই রোলটা প্লে করতে যাবে, তো আলাবা শুড বি দা চয়েস, হি উইল বি ইভেন্টুয়ালি। আচ্ছা লাস্ট কোশ্চেন অফ দ্য ডে ফর বোথ, মাদ্রিদের কি প্লেয়ার আজকে কে হতে পারে, প্রোভাইডেড দ্যাট করিম বেনজেমা দুর্দান্ত ফর্মে আছেন, প্রোভাইডেড দ্যাট ভিনিসিয়াস খুব দুর্দান্ত ফর্মে আছে, আর আমরা ইন্টার মিলান যে রকম ডিফেন্স করে তাতে হয়তো স্পিডি প্লেয়ারের দরকার পড়তে পারে যেটা ভিনিসিয়াসের মধ্যে আছে, প্রোভাইডেড দ্যাট লুকা মদ্রিচ যখনই খেলবে তখনই সে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, অন্তত মিডফিল্ডে। তো কনসিডারিং এভরিথিং, কে আজকে মাদ্রিদের কি প্লেয়ার হতে পারে? টু অল, প্রাঙ্গন ভাই শুরু করেন।
ওকে, সকালবেলা বলেছিলাম মাদ্রিদ ফেদারের পডকাস্টে যে ভিনিসিয়াস, এবং ভিনিসিয়াসকে আমি একজন হিসেবে রাখবো, স্টিল আমি আরেকজনের নাম বলবো, এবং ভিনিসিয়াসকে আমি খুব কনফিডেন্স সহকারে ওর পারফরমেন্সে, গত 4 ম্যাচের পারফরমেন্সে আসলে খুব খুশি হয়ে আমি ভিনিসিয়াসকে মাদ্রিদ, রিয়াল মাদ্রিদের আজকে একজন কি প্লেয়ার হিসেবে ধরছি। এবং আজকে যদি সে এটা ফ্লপও করে, আই উডেন্ট হ্যাভ এনি রিগ্রেটস, কারণ আসলে সেটা লাস্ট 4 ম্যাচের ডেডিকেশন পারফরমেন্স যাই হোক না কেন দিয়ে আর্ন করেছে টু বি ইন এ পজিশন লাইক দিস। আর আরেকটা প্লেয়ার আমার যেটা মনে হয়, অবভিয়াসলি মডরিচ, কারণ এগেইন আমরা টেকনিক্যালি 3 ম্যান মিডফিল্ড নিয়ে খেলছি, ওরা চেষ্টা করবে আমাদেরকে মিডফিল্ডে ওভারওয়েলম করার, এবং এইখান থেকে বের হওয়ার আমাদের চিট কোড একটাই, আমাদের না পুরো পৃথিবীতে একটাই, ওটা লুকা মডরিচ। সো মডরিচ এবং ভিনিসিয়াস এর দিকে আমার আলাদা করে নজর থাকবে, আর বাকি যাদের নাম বললো অবভিয়াসলি লিক বেনজেমা তো আমাদের মেইন স্কোরার, এবং বাকিরা তো আসি করতো আছে, সো বাট স্টিল মডরিচ আর ভিনিসিয়াস কে বলবো আলাদা করে।
স্পেশালি লাস্ট 3 সিজনের বেনজেমা, হি ডিজার্ভস আই স্পেশাল পডকাস্ট ফ্রম আস। তোশিকদা
অনেকটা এরকম যে ভিনিসিয়াস আমিও পিক করতাম, যুক্তিটা হচ্ছে অনেকটা এরকম যে একটু আগে রিফা তুমি যেটা যে বেনজেমা তো 3 বছর যাবতই ভালো খেলতেছে, আর একজন 4 ম্যাচ যাবত ভালো খেলতেছে, তো একজন সকাল থেকে দৌড়া শুরু করছে আর একজন সন্ধ্যা থেকে মাত্র দৌড় দেওয়া শুরু করছে, তো সত্যি তো অবশ্যই ভিনিসিয়াস এর বেশ মোমেন্টাম তার পাশে, তো ভিনিসিয়াস অবশ্যই। যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে লুকা মডরিচকে তো খুব বেশি পরিমাণ প্রেস করবে, ওকেই আটকাইতে পারলে সেই ক্ষেত্রে লুকাস ভাস্কেজও যেহেতু মিডফিল্ডে আছে, মিডফিল্ডে একটা সাপোর্ট কম্বিনেশন আছে, তো সেই ক্ষেত্রে অনেকটা মনে হচ্ছে যে ফেদে ভালভার্দে খুব একটা ভালো ফ্রি রোল পাওয়া যাবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকের ম্যাচটাতে ওর একটা ভালো চান্স আছে। তো যারই থাকুক, আমি একটু ভিনিসিয়াসের কথাটা বলি, এই ধরনের ম্যাচটা ওর জন্য দরকার, বিশেষত ও চ্যাম্পিয়ন্স লিগে ভালো খেলতো আগে থেকে, এই ধারাবাহিকতাটা যদি থাকে ইন্টারের মতো একটা বিগ ম্যাচ এটাতে ভালো করার দরকার আছে। কেননা আমাদের অবস্থাটা এরকম হচ্ছে যে মোটামুটি 4-5 ম্যাচ ভালো খেললেই প্লেয়ারটাকে খুব ভালো আমরা একটা পর্যায়ে নিয়ে যেতেছি, আমাদের আশাটা খুব বেশি হয়ে যেতেছে, কিন্তু অন্তত একটা প্লেয়ারের ভালো করতে গেলে, একটা ইয়াং প্লেয়ারের ভালো করতে গেলে মোটামুটি ভাবে আমার কাছে মনে হয় যে 15-20 ম্যাচ ইনজুরি ফ্রি অবস্থায় যদি সে খেলতে পারে, গোল স্কোরিং নিজের কনফিডেন্স দেখলে বোঝা যায়, মাঝখানে একটা ম্যাচে ভিনিসিয়াসের কোনো রিয়াকশনতে যেটা সেটি যদি ভিনিসিয়াসের গোল অ্যাসিস্ট ছিল না, কিন্তু ম্যাচ দেখে মনে হইতেছিল যে হি ইজ দ্য রিয়াল। তো এরকম অন্তত তার ইনজুরি মুক্ত অবস্থায় 15-20 ম্যাচ ভালো করতে তার পায়ে
ক্লোজ রাখেন,
কারণ হচ্ছে একটা সময় আপনাদের মনে আছে হয়তো বাট টটেনহামে একটা প্লেয়ার উঠছিল টাউনসেন্ড,
টাউনসেন্ড হ্যাঁ,
4-5 ম্যাচ দেখে মনে হয়েছিল যে কি না কি আইসা গেছে, তো 4-5 ম্যাচ আসলে এই মুহূর্তে আমাদের এইগুলা গণনায় না নিয়ে আমার মনে হয় আমরা আশায় থাকি যে ভিনিসিয়াস একটা না 10-15 ম্যাচ ভালো খেলুক, কারণ এটা আমাদের কিছু টাকাও বাঁচাচ্ছে, নাম্বার কথা হচ্ছে আমাদের পরবর্তীতে এই জায়গায় আরো স্পেন্ড করারও দরকার থাকতে পারে। আমি প্রশ্ন রাখতে চাই বাকি দুজনের কাছে, রড্রিগো কেন মিস?
এটা একটা
এটা খেলাইতেছে না বেহেতি
ভাইতেছে, এটা 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 আসলে একটা মিস্ট্রি, কারণ যেটা হয়তো সহজ উত্তর হইতে পারতো যদি রড্রিগো ডিফেন্সিভ ওয়ার্ক রেট খারাপ হইতো, কিন্তু তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটও খারাপ না, ও প্রচুর নিচে নামে এবং উপরে নিচে প্রচুর দৌড়ায়, এবং আমার মনে হয় আনসেলত্তির কাছে ব্যাপারটা অনেকটা এরকম ছিল যে ও রড্রিগো আর ভিনিসিয়াস দুইজনকেই লেফটে খেলানো ট্রাই করবে। রড্রিগো কিন্তু প্রি সিজনে লেফটে খেলছে, এবং আমার মনে হয় শুরুতেও সে যখন খেলতে নামছে এই সিজনেও, তখন আমার মনে হয় সে ভিনিসিয়াসের জায়গায়ও খেলছে কয়েকবার, আমার মনে হয় ওর জিনিসটা এরকম ছিল এই দুইটাকে ট্রাই করবো, যেটা একটু ভালো খেলবে ওইটারে স্টার্ট করাবো। তো এর মধ্যে ভিনিসিয়াস আসলে ছোট রেসটা জিতে গেছে, দেখে এখন চান্স পাচ্ছে, বাট আমার কাছে অ্যাকচুয়ালি এটার অন্য কোনো এক্সপ্লেনেশন নাই, কৌশিকদা চাইলে এটা আরো যোগ করতে পারেন।
আমার কাছে মানে যে কারণে একটু সন্দেহটা লাগে সেটা হচ্ছে এই কারণে যে আগে থেকে একটা জিনিস দেখছি যে ইয়াং ট্যালেন্টদের ক্ষেত্রে আনচেলত্তি যে প্লেয়ারটার দিকে একটু স্কেপটিক্যাল হয়, ওই প্লেয়ারটা পরবর্তীতে খুব একটা বেশি শাইন করেন, এই ক্ষেত্রে মনে হলো যে শুরুর দিকে রদ্রিগোকে একেবারে মোটামুটি চান্স দিচ্ছে না, তো এটা কি একটা অশনি সংকেত যে না এই সাইনিংটা নট দ্য মার্ক, এইটার জন্য আমার আসলে মনে হলো যে রড্রিগো মিসিং কেন, এত তো মিসিং থাকার কথা না, টেকনিক্যালি তো খেলে অনেক স্মার্ট, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, যে কোচেরা একটু টেকনিক্যালি খেলাইতে চায় তারা ওকে আরো বেশি প্রেফার করে, তো এইটাকে একটা কি ছিল আর কি। তো যাই হোক, আমাদের এমবাপ্পের এই ট্রান্সফার সিজনে যে একটা ধকল গেল মানে ওভার রিয়ালের উপর, এই সমস্ত ছাগা মিলায় আসলে এমবাপ্পে ভিনিসিয়াসের ভালো খেলাটা আমাদের জন্য খুবই দরকার, কারণ একটা টিম একটা সুপারস্টার একটা স্পার্ক ছাড়া চলতে পারে না। শুধু এক বেনজেমার উপর দিয়ে আমরা গত সিজন পার করছি, এর আগের সিজন পার, এবার যদি এটাকে আর একটা থ্রেট থাকে, এবং দেখে মনে হচ্ছে যে বেনজেমা ইজ এনজয়িং ফ্রম ভিনিসিয়াস, এটা একটা ইম্পর্টেন্ট, এটা গত সিজনের আগের সিজন, তখন ভিনিসিয়াস তখন উঠা শুরু করতো, ওই সময় কিন্তু কখনো মনে হয় না যে টিমের বাকিটা ভিনিসিয়াস এনজয় করতে পারে, ও একা একা খেলছে, কিন্তু এবার ওর টিমমেটদের মনে হচ্ছে যে তারা আসলে ভিনিসিয়াস তারা বেনিফিট পায় এনজয় করতে, এটা একটা ভালো।
আচ্ছা, এই রদ্রিগো টপিকটা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কেন জানি মনে হয় যে সেম পজিশনে যদি আনচেলত্তির হাতে দু তিনটা প্লেয়ার থাকে, সে একটু ওয়ারিয়র টাইপের প্লেয়ারদেরকে বেশি প্রেফারেন্স দেয়। লাইক এর আগে হচ্ছে ডি মারিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মানে ও ইভেন তো তার হয়তো সে তার রেগুলার পজিশন থেকে একটু সরে এসে খেলছে, বাট এই এই টাইপের প্লেয়ারদেরকে সে একটু মানে বেশি প্রায়োরিটি দেয় ফর সাম রিজন, আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি ক্লিয়ার না।
এবং সূর্য সন্তান আসেন্সিও কিন্তু পুরোপুরি মিসিং,
এটাও কিন্তু একটা বিষয় যে এসেন্সিও রোলটা কিন্তু সে অনেকটা ডি মারিয়া রোলে খেলানোর চেষ্টা
করে,
এটাও কিন্তু একটা দেখার বিষয় যে এই প্রজেক্টটা কতটা সফল হয়,
তোমাকে মিডফিল্ডে জায়গা খালি হইলে খেলাবো এরকম একটা কথা দিয়ে মনে হয় বসায় রাখছে। হ্যাঁ মনে হয় নামতে পারে।
আচ্ছা, আর যে কোশ্চেনটা আপনাদের দুজনকে করলাম সেই লাইক হচ্ছে কে আজকে কি প্লেয়ার হতে পারে, এই ব্যাপারে আমার যে অপিনিয়নটা ছিল অলরেডি কোশ্চেনটা সেটা টাচ করে গেছে, সেটা হচ্ছে ভালভার্দে। আমি এই সিজনে ইন্টারের খেলা যতটুকু দেখলাম, থ্রি ম্যান ডিফেন্স যতটা লো ব্লকে খেলার কথা ঠিক ওই রকম ভাবে কিন্তু তারা খেলে না, তারা যথেষ্ট ভার্টিক্যাল এই পাস দেওয়ার সুবিধাটা অনেক হাই বেশ উপরে এসেই খেলে। এই সব জায়গায় হচ্ছে ভালভার্দে যে হঠাৎ হঠাৎ ডিফেন্সের মাঝখান দিয়ে একটা সলো রান মারে, এই জিনিসটা আজকে মানে ভালো একটা পয়েন্ট হতে পারে আমাদের জন্য, দেখা যাক ম্যাচ শুরু হলে বোঝা যাবে, বাট আমি স্টিল অপটিমিস্টিক ভালভার্দে উইল বি আওয়ার কি পারসন টুডে। যাই হোক, আমাদের প্রোগ্রামের একেবারে শেষে আমরা চলে আসছি একটা কোশ্চেন যেটা প্রাঙ্গন ভাইয়ের জন্য না আগেই বাদ রসিকদার কাছে, সেটা হচ্ছে প্রেডিকশন।
প্রেডিকশন 2-1 রিয়াল মাদ্রিদ, যদিও এটা এনটেলোসি গোল করেও বেশি খাটেও বেশি, 2-1 তাও একটা জিদানের আমলে 2-1
এই এখন যেই স্কোয়াড হেড টু যেই স্কোয়াড নিয়ে মাদ্রিদ আর ইন্টার হেড টু হেডে আছে, জিদান থাকলে আমি আনডাউটেডলি 2-0 বলে দিতাম, বাট আমিও কৌশিকদার সাথে একমত, 2-1 এই হয়তো আজকে ম্যাচটা শেষ হয়ে যাচ্ছে। ওরে বাবা, একজন তো অনেকগুলা কমেন্ট আমরা পাচ্ছি মানে হিউজ লাইন আপ নিয়ে, দেখা যাক যদি এত গোল হয় খারাপ না ভালোই, তাতে অন্তত প্লেয়ারদের মোরালে একটা বুস্ট আপ থাকবে, বাট ডিফেন্সের মোরাল একেবারে ডাউন হয়ে যাবে। তো এনিওয়েজ অনেক ডিসকাশন হলো,
যাই হোক যদি আমাদের একটা ক্লিন শীট হয় এই ধরনের একটা ম্যাচে, যদি ক্লিন শীট হয় এটা আমাদের জন্য সবচেয়ে বেশি মোরাল বুস্ট, আমাদের ডিফেন্সটা এখনো
আনডাউটেডলি
হ্যাঁ একটা সবচেয়ে বেশি একটা উইনের চেয়েও বেশি দরকার এই মুহূর্তে কয়েক ক্লিন শীট, আমার 5-3 গোলে জিতারছে আমি 1-0 গোলে জিতছি
যেরকম হলো আর কি, যে নাচো এবং দুজনকে মনে হয়েছে যে গোল আটকাবো এই প্রেশারটা তাদের মধ্যে আছে, কিন্তু কিভাবে আটকাবো কাকে ব্লক করবো এই ব্যাপারটা মানে ওই প্রেশারের কারণে মাথা থেকে কমপ্লিটলি ওই জিনিসটা বের হয়ে গেছে। তো যাই হোক, অনেক ডিসকাস হলো আজকের ম্যাচ নিয়ে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইউসিএল নাইট নিয়ে অনেক আমাদের টিম নিয়ে টিম নিয়ে, কারেন্ট স্কোয়াড নিয়ে আমরা অনেক কিছু জানলাম, শিখলাম, অনেক কমেন্ট, অনেকগুলো ইন্টারেস্টিং কমেন্ট আসলো। তো ওভারঅল সবকিছু মিলে খুবই এক্সাইটিং একটা এপিসোড ছিল ফর মি। তো থ্যাংক ইউ বোথ অফ ইউ ফর প্রোভাইডিং মি দিস দিস কাইন্ড অফ এক্সাইটিং এপিসোড। আর আশা করি দর্শকরাও খুব উপভোগ করেছেন। থ্যাংকস টু এভরিওয়ান যারা কমেন্টে আমাদের সাথে সবসময় ছিলেন। অ্যান্ড এনজয় দ্য ম্যাচ। আলা মাদ্রিদ।
হ্যালো মাদ্রিদ, টেক কেয়ার এভরিওয়ান।